বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ রোববার 14 নভেম্বর, 29 কার্তিক এবং ফার্সি 23 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parsstudio.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদরফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন, দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। নিউ ইয়র্ক টাইমস সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর অপরাধের যোগ্যের যে তথ্য ফাঁস করেছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে যাবার 72 ঘন্টার পর এ সংক্রান্ত মামলা না নেওয়ার নির্দেশনা দিয়ে বিতর্কিত বিচারককে তার এজলাসে না বসানোর নির্দেশনা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
ধর্ষণের ঘটনা ঘটে যাবার 72 ঘন্টা পর এ সংক্রান্ত মামলা না নেওয়ার নির্দেশনা দিয়ে বিতর্কিত হবার পর বিচারক বেগম মোসাম্মদ কামরুন্নাহারকে প্রধান বিচারপতির দপ্তর থেকে এজলাসে না বসার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুনবেন দ্বিতীয় পর্যায়ে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে 6.4 মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রেসিডেন্টের নির্দেশ। আমেরিকা কখনো আন্তর্জাতিক আইন মেনে চলেনি বলে ইরানের সুস্পষ্ট ঘোষণা, পরমাণু ইস্যুতে তেহরানের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল রাশিয়া। ইসরায়েলের সঙ্গে আরব দেশের সামরিক মহড়াকে ফিলিস্তিনিদের হৃদয়ে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিএনপি নেতাদের নানা বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে মন্তব্য ওবায়দুল কাদেরের। বিজেপির চেয়ে বেশি মিথ্যা আর কেউ বলতে পারবে না মন্তব্য সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনেন, এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে 6.4 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। হরমুজগান প্রদেশের কেশম দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হরমুজগানের আশপাশের প্রদেশগুলোতেও তা অনুভূত হয়েছে। একই সঙ্গে এই ভূমিকম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ভূমিকম্পের পরপর কেশমদ্বীপ সহ আশপাশের কয়েকটি জেলায় উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে যেতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য শাহরিয়ার হায়দারি বলেছেন, আমেরিকা কখনো আন্তর্জাতিক আইন মেনে চলেনি। তিনি ইরানের বার্তা সংস্থা খনে মেল্লাতকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপিত বিলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকা সবসময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর ওপর চাপ ও হুমকি সৃষ্টি করেছে। হায়দেরি বলেন, আত্মরক্ষার স্বার্থে যে কোনো প্রচলিত অস্ত্র তৈরি ও সংরক্ষণ করা বিশ্বের প্রতিটি দেশের অকাঠ্য অধিকার, কাজেই মার্কিনিরা ইরানের আত্মরক্ষার সে অধিকার কেড়ে নিতে পারে না। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান এই সদস্য আরও বলেন, 2015 সালে 6 বিশ্ব শক্তির সদস্য ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল তেহরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইরানের উপর থেকে সে নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে, কাজেই ইরান এখন বিনা বাধায় সমরাস্ত্র আমদানি রপ্তানি করতে পারবে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে দাবি তেহরান জানাচ্ছে তা দেশটির স্বাভাবিক অধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান গত সপ্তাহে তার দেশের উপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে আহ্বান জানিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে এক টুইটার বার্তায় উলিয়ানভ মন্তব্য করেন। তিনি বলেন, আসন্ন ভিয়েনা সংলাপে ইরানের প্রধান দাবি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এই দাবির প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। আসন্ন ভিয়েনা সংলাপে একটি ভালো চুক্তির আশা প্রকাশ করে সম্প্রতি আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যে কোনো ভালো চুক্তির পূর্ব শর্ত হতে হবে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এ সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে মস্কো 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন ও ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের যৌথ সামরিক মহড়াকে বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিনের বুকে ছুরিকাঘাত হিসেবে বর্ণনা করেছে লেবাননের হিজবুল্লাহ। ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য নাবিল কাউক বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব দেশের এই মহড়া দখলদারদেরকে ফিলিস্তিন ও লেবাননে আরও বেশি আগ্রাসন চালাতে উস্কানি দেবে এবং এই মহড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী নেতাদের জন্য এক বড় কলঙ্ক হয়ে থাকবে। কোনো চাপ, সংকট ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহকে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে সরানো যাবে না বলে তিনি জানান। হিজবুল্লাহ নেতা বলেন, তারা দখলদারদেরকে মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সম্প্রতি দখলদার ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন, এই প্রথম আরব মুসলিম দেশ দুটি এবং আমেরিকার সঙ্গে প্রকাশ্যে সামরিক মহড়া যোগ দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বিএনপি নেতাদের এমন মন্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে। বিএনপি মহাসচিবের সংক্রান্ত এক বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে। আজ রোববার খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর। প্রকৃতপক্ষে বিএনপি এখন দেউলিয়া হয়ে গেছে। যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়, এজন্য তো তারাই দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারিদিকে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বাজছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে কোনো স্বৈরশাসক বেশি দিন টেকেনি। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জোর করে বন্দী করে রেখেছেন। গতকাল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ? দেশ নেত্রীকে আপনি তিলে তিলে নিঃশেষ করতে চান? আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ছাত্র দলের সাবেক সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়ে রিজভী বলেন, আমরা ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাই। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মুহূর্তে আপনাদের শপথ নিতে হবে, শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি। বিজেপির চেয়ে বেশি মিথ্যা আর কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের প্রত্যেকে জানেন যে বিজেপির চেয়ে বেশি মিথ্যা আর কেউ বলতে পারবে না। তিনি আজ রোববার কুশিনগরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
आज हर व्यक्ति उत्तर प्रदेश का जानता है कि भारतीय जनता पार्टी से ज्यादा झूठ को नहीं बोल सकता। उनके जैम का मतलब कुछ भी हो, लेकिन समाजवादियों ने जो जैम का मीनिंग निकाला है, भारतीय जनता पार्टी जे फॉर झूठ, भारतीय जनता पार्टी का जे फॉर झूठ, ए फॉर अहंकार और एम फॉर महंगाई, जिसका जवाब भारतीय जनता पार्टी ने दे।
अखिलेश यादव বলেন, বিজেপির পক্ষ থেকে প্রচার করা জেমের অর্থ হল জেতে ঝুট অর্থাৎ মিথ্যা, এতে অহংকার এবং এমতে মূল্যস্ফীতি, যার জবাব বিজেপিকে দিতে হবে। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এর আগে বলেন, প্রধানমন্ত্রী এক জেম নিয়ে এসেছেন অর্থাৎ জেতে জনধন অ্যাকাউন্ট, এতে আধার কার্ড, এমতে প্রত্যেকের মোবাইল। কিন্তু সমাজবাদী পার্টির জেম হল জিন্না, আজম খান এবং মুক্তার আনসারি। আপনারা বলুন, বিজেপি জেম চাই না সমাজবাদী পার্টি জেম চাই? বিজেপি নেতা অমিত শাহ এভাবে সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেন। আজ সমাজবাদী পার্টির প্রধান জেমের পাল্টা ব্যাখ্যা দিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে টার্গেট করে অখিলেশ বলেন, 2022 সালে রাজ্যে পরিবর্তন আসবে, মানুষ রাজ্যে পরিবর্তন চায়। গত 4.5 বছরে বিজেপি তাদের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির দিকে ফিরে তাকায়নি। উত্তরপ্রদেশে আগামী 2022 সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। রাশিয়া বলেছে ভারতের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাশিয়া সামরিক ও কারিগরি সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি সুগায়েভ আজ দুবাইতে বিমান প্রদর্শনী উদ্বোধনের আগে একথা বলেন। তিনি আরও জানিয়েছেন, এর আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। একটি সূত্র জানিয়েছে, আগামী মাসেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। S-400 নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয় 2018 সালে। চুক্তি অনুযায়ী $500 কোটি মার্কিন বিনিময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 5টি ইউনিট পাবে ভারত। এর মধ্যেই 2019 সালে প্রায় $80 কোটি পরিশোধ করেছে ভারত। রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এর আগে তুরস্কের কাছে S-400 বিক্রি করেছে রাশিয়া। এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পড়েছে দেশটি। পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিকি তালেবান বা TTP-র শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইসলামাবাদ সফরকালে বলেছেন, পাকিস্তানের সংঘাত অবসান এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। মোত্তাকি আরও বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে। এখন থেকে প্রায় দুই সপ্তাহ আগে এই খবর প্রচারিত হয়েছিল যে পাকিস্তান সরকার এবং টিটিপির মধ্যে শান্তি আলোচনায় তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি মধ্যস্থতা করছেন এবং এই আলোচনা আফগানিস্তানের খোস্ত প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে একথা ফাঁস করে দিয়েছে, মার্কিন সেনারা সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের উপর হামলার অজুহাতে বহু সংখ্যক বেসামরিক মানুষ হত্যা করেছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সেনারা সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের ওপর হামলার অজুহাতে বহু সংখ্যক বেসামরিক মানুষ হত্যা করেছিল। কথিত আস্তানায় হামলার অজুহাতে 2019 সালে মার্কিন বাহিনী পরপর দুই দফা বিমান হামলা চালিয়ে 64 জন নারী ও শিশুকে হত্যা করেছিল, যা এতদিন মার্কিন কর্তৃপক্ষ গোপন রাখে। মার্কিন সেনারা 2019 সালের 18 মার্চ যেখানে হামলা চালিয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেখানে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। তিনি এটাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে এর পরিণতির ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছিলেন, যদিও তার এই সতর্কতার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গত 18 মার্চ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু করে, কিন্তু তাদের রিপোর্টে মার্কিন বিমান হামলার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি এবং বলা যায় পরিপূর্ণ ও স্বাধীন কোনো তদন্ত তারা চালায়নি। শেষ পর্যন্ত মার্কিন সেনারাও তাদের অপরাধযোগ্যের বিষয়টি যেন বেমালুম ভুলে যায়। বর্তমানে দৈনিক নিউইয়র্ক টাইমস সিরিয়ায় দায়েশ বা আইএস জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার নামে ওই মার্কিন হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক নতুন তথ্য ফাঁস করেছে। মার্কিন নেতৃত্বে আইএস বিরোধী কথিত আন্তর্জাতিক জোট জঙ্গি দমনের অজুহাতে 2014 সাল থেকে সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন নেতৃত্বে কথিত আন্তর্জাতিক সামরিক জোটের হামলা যুদ্ধাপরাধের সামিল। সিরিয়ার খ্যাতনামা লেখক গাসান রামেজান ইউসুফ তথ্য প্রমাণের ভিত্তিতে মার্কিন যুদ্ধাপরাধের কথা উল্লেখ করে বলেছেন, তারা সেখানে মানবতা বিরোধী অপরাধ করেছে। এ অবস্থায় মার্কিন সেনাদের ওই হত্যাকাণ্ড যদি যুদ্ধাপরাধ হয় তাহলে কেন তারা এ ব্যাপারে কোনো জবাবদিহিতা করছে না, কিংবা কেনই বা তারা বিষয়টিকে উপেক্ষা করে চলেছে, সেটাই এখন প্রশ্ন। অতীত অভিজ্ঞতার আলোকে বলা যায়, মার্কিন সেনারা যেখানেই বিমান হামলা চালিয়েছে সেখানে সতর্কতার ধার ধারেনি এবং এলোপাথাড়ি বোমা বর্ষণ করেছে। এর পরিণতিতে বহু বেসামরিক মানুষ মারা গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে যাবার 72 ঘণ্টা পর এ সংক্রান্ত মামলা না নেওয়ার নির্দেশ দিয়ে বিতর্কিত হওয়া বিচারক মোসাম্মদ কামরুন নাহারকে এজলাসে না বসার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ধর্ষণের ঘটনা ঘটে যাবার 72 ঘণ্টা পর এ সংক্রান্ত মামলা না নেওয়ার নির্দেশনা দিয়ে বিতর্কিত হবার পর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারকে প্রধান বিচারপতির দপ্তর থেকে এজলাসে না বসার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারক কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে সুপ্রিম কোর্ট থেকে চিঠি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা ক্রমে এই বিচারককে আজ সকাল 9:30 থেকে আদালতে না বসার নির্দেশ দিয়েছে বলে জানায় সুপ্রিম কোর্টের প্রশাসন। এর আগে রাজধানীর রেন্ট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় গত 11 নভেম্বর সব আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন্নাহার। এ রায়ের পর্যবেক্ষণে 72 ঘন্টা পর ধর্ষণের মামলা না দেওয়ার নির্দেশনা দেন বিচারক বেগম কামরুন্নাহার। তার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলায় দুই ভিকটিম আগে থেকেই সেক্সুয়াল কাজে অভ্যস্ত। তারা স্বেচ্ছায় হোটেলে গেছেন, সেখানে গিয়ে সুইমিং করেছেন। ঘটনার 38 দিন পরে তারা বললেন, আমরা ধর্ষণের শিকার হয়েছি। অহেতুক তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন, এতে আদালতের 94টি কার্যদিবস নষ্ট হয়েছে। এরপর থেকে পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এছাড়া এরপর থেকে ধর্ষণের 72 ঘন্টা পর কেউ যদি মামলা করতে যায় তা না নেওয়ারও পরামর্শ দিচ্ছি। এ রায় এবং নির্দেশনা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ এবং সমালোচনার মুখে প্রধান বিচারপতির দপ্তর থেকে তাকে এজলাসে না বসার নির্দেশনা দেওয়া হয়। এদিকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ধর্ষণের ঘটনার 72 ঘন্টা পেরিয়ে গেলে পুলিশকে মামলা না নেওয়ার পরামর্শ দেওয়া অসাংবিধানিক ও বেআইনি বলে উল্লেখ করেছেন। এতে আইন শৃঙ্খলা বাহিনীকে ভুল নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এই বক্তব্য আমার মনে হয় বিজ্ঞ বিচারকদের জন্য বিব্রতকর। এটা একটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা ভুল নির্দেশনা দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ আইনানুগভাবেই কিন্তু সেটা এগিয়ে।
অপরদিকে যৌন অপরাধের অভিযোগকারী নারী সাধারণভাবে দুশ্চরিত্রা। 1872 সালের সাক্ষ্য আইনের এমন বিধান সহ দুটি ধারা বাতিল চেয়ে আজ হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, আইন ও সালিশ কেন্দ্র এবং নারীপক্ষ এই তিনটি সংগঠনের পক্ষে রোববার রিটটি দায়ের করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। খোদা হাফেজ।